ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশ ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে আমির খসরুর রিপোর্ট রয়েছে।
বাংলাদেশের পুলিশ গুলশান জঙ্গি হামলার মূল হোতা বা মাস্টারমাইন্ড বাংলাদেশী কানাডীয় নাগরিক তামিম আহমেদ চৌধুরী এবং আরো দুজনের, অর্থাৎ তিনজনের পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হবার কথা জানিয়েছে।
রিপোর্ট আছে জহুরুল আলমের।
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পশুর নদীর তীরে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে সুন্দরবনের কোন ক্ষতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরো আছে গৌতম গুপ্তের রিপোর্ট।
2 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে সাধারণ ধর্মঘট সফল করতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে সবার আগেই রোজকার মতো যথারীতি রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার আলেপ্পো শহরে আজ সন্দেহ করা হচ্ছে সরকারি হেলিকপ্টার যে ব্যারেল বোমা ফেলে তাতে অন্তত 15 জন অসামরিক লোক নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে সরকারি বিমান থেকে আলেপ্পোর পূর্বাঞ্চলে মাদি জেলায় কয়েক মিনিটের মধ্যে বিস্ফোরক ভর্তি 2টি ব্যারেল বোমা বর্ষণ করা হয়। ওই মানবাধিকার গোষ্ঠীটি বলছে ওই আক্রমণ একটি তাঁবুর ওপর আঘাত হানে যেখানে লোকজন পার্শ্ববর্তী বাব আল নাওরাবে বৃহস্পতিবারের ব্যারেল বোমায় নিহতদের প্রতি শোক প্রকাশ করছিল। নিহতদের 15 জনের মধ্যে 11 জনই শিশু। সিরীয় সরকার এবং তাদের রুশ মিত্ররা সেখানে একমাত্র পক্ষ যারা কিনা আলেপ্পোতে হেলিকপ্টার ব্যবহার করছে বলে অবজারভেটরি বলছে। সরকার অবশ্য ব্যারেল বোমা ব্যবহার কথা অস্বীকার করেছে। এদিকে আজ সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সৈন্যরা জানিয়েছে যে জেরাবলুস শহরের কাছে তুরস্কের বিমান আক্রমণ তাদের ঘাঁটির ওপর আঘাত হানে। এই সীমান্ত নগরীটি এ সপ্তাহের গোড়ার দিকে ওই শহরটি দখল করে নেয়। বাংলাদেশে পুলিশ বলছে যে রাজধানী ঢাকার অদূরে জঙ্গিদের একটি গোপন আস্তানায় হানা দিয়ে তারা অন্তত 3 জন কথিত ইসলামী উগ্রবাদীকে হত্যা করেছে। জানা গেছে নিহতদের মধ্যে গুলশান কাফেতে আক্রমণে সন্দেহভাজন মূল হোতাও ছিল। শীর্ষ পুলিশ কর্মকর্তা সানোয়ার হোসেন জঙ্গিদের মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলছেন ঢাকা থেকে 25 কিলোমিটার দক্ষিণে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে 1 ঘন্টা ধরে গুলি বিনিময় হয়। বাংলাদেশের পুলিশ প্রধান AKM শহীদুল হক AFP কে বলেন তারা আত্মসমর্পণ করেনি। পুলিশের ওপর তারা 5টি গ্রেনেড নিক্ষেপ করেছে এবং AK-22 রাইফেল দিয়ে গুলি চালিয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে বাংলাদেশে জন্মগ্রহণকারী কেনেডিয়ান নাগরিক তামিম আহমেদ চৌধুরীও ছিল। মনে করা হচ্ছে দেশের ওই ভয়াবহতম সন্ত্রাসী হামলার সেই ছিল মূল হোতা। ওই ঘটনায় 17 জন বিদেশি নাগরিক এবং 2 জন পুলিশ সহ মোট 20 জন পণবন্দীকে হত্যা করা হয়। সংবাদে বলা হচ্ছে যে পুলিশ ও নিরাপত্তা বাহিনী জঙ্গিদের কথিত গোপন আস্তানায় কয়েকবারই হানা দিয়েছে। তামিম চৌধুরী সংবাদ দেওয়ার জন্য কর্তৃপক্ষ $25,000 পুরস্কারও ঘোষণা করেছিল। IS 1 জুলাইয়ের হোলি আর্টিজান বেকারিতে ওই আক্রমণ এবং পণবন্দীদের হত্যার দায় স্বীকার করেছে। এ প্রসঙ্গে আমাদের ঢাকা সংবাদদাতার বিস্তারিত রিপোর্ট শুনবেন বিশ্ব সংবাদের পর। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পশুর নদীর তীরে রামায়েল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে বিশ্বের সর্ববৃহৎ মানব সৃজিত সুন্দরবনের কোনো ক্ষতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্টে রয়েছে বিস্তারিত।
শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, একটি নদীকে ইস্যু করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তা কঠোর হাতে দমন করতে সরকার পিছপা হবে না। তিনি বলেন, সুন্দরবনের কোনো ক্ষতি যাতে না হয় এবং পরিবেশ সহ সকল বিষয় বিবেচনায় রেখেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হবে বলে উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পের আওতায় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোতে বহু কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে 40% বিদ্যুতের যোগান দেওয়া হচ্ছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এমন 7,000 বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ায় সর্বসাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিন্দে জানিয়ে বলেছে এটি হচ্ছে আন্তর্জাতিক দায়দায়িত্ব সম্পর্কে দেশটির চরম লঙ্ঘন। এই কড়া নিন্দা প্রস্তাবের প্রতি উত্তর কোরিয়ার প্রধান মিত্রদেশ চীনও সমর্থন জানায়। চীনের সঙ্গে কয়েক দফা দর কষাকষির পর এই বিবৃতিটি অনুমোদন করা হয়। চীন ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এই আশঙ্কা প্রকাশ করে এর আগের খসড়া বিবৃতিগুলোতে সম্মতি জানায়নি। 15 সদস্য বিশিষ্ট এই পরিষদ গতরাতে যুক্তরাষ্ট্রে তৈরি খসড়া বিবৃতিতে বলেছে যে তারা পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি করবে এবং আরও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেবে। তবে ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে বিবৃতিতে সে কথা জানানো হয়নি। তবে উত্তর কোরিয়া যে তার নাগরিকদের প্রয়োজন না মিটিয়ে তার সম্পদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাভের জন্য ব্যয় করছে বিবৃতিতে তার কড়া সমালোচনা করা হয়। মঙ্গলবার উত্তর কোরিয়ায় এই সর্বসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যা কিনা জাপানের দিকে ধাবিত হয়। জাপানের প্রধানমন্ত্রী এই ঘটনাকে ক্ষমার অযোগ্য বলে দায়িত্বহীন কাজ বলে অভিহিত করেছেন, যা কিনা জাপানের নিরাপত্তার প্রতি হুমকি।
শুক্রবার ফ্রান্সের সর্বোচ্চ আদালত বুরকিনি নিষিদ্ধের সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দেয়। আদালতে রায়কে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, আদালতের রায় এটাই প্রমাণিত হয়েছে মানুষের মৌলিক অধিকারের কোনো বিকল্প নেই। ফ্রান্সের এই বিতর্ক ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এর পেছনে সশস্ত্র জুগিয়েছে একটি ছবি। ফ্রান্সে একটি সমুদ্র সৈকতে 4 জন সশস্ত্র পুলিশ একজন মুসলিম মহিলাকে বুরকিনি খুলতে বাধ্য করেছে এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রতিক্রিয়া হয় দেশে দেশে। জিহাদিরা বুরকিনির সুযোগ নিয়ে জঙ্গি হামলা চালাতে পারে এই অভিযোগে 15টি সমুদ্র সৈকতে স্থানীয় প্রশাসন বুরকিনি নিষিদ্ধ ঘোষণা করে। এর প্রতি সমর্থন জানায় সরকার। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাল্স বুরকিনিকে নারীদের দাসত্বে আটক রাখার সামিল বলে বর্ণনা করেন। এই পোশাকের রূপকার অস্ট্রেলিয়ান ফ্যাশন ডিজাইনার আহেদা জেনেতি বলেন, এটা শুধু মুসলিমদের পোশাক নয়, ইহুদি খ্রিস্টান হিন্দু সবাই এই পোশাক পরিধান করেন। এই পোশাকের ক্রেতাদের মধ্যে মাত্র 40% মুসলিম।
কাশ্মীরের সমস্যা নিয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি দেখা করলেন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
কাশ্মীরে যে যুবকরা নিরাপত্তা বাহিনী ও পুলিশ কর্মীদের উপর হামলা চালাচ্ছে, পাকিস্তান থেকে সরাসরি মদত পাচ্ছে তারা, একইভাবে তাদের উস্কোচ্ছে বিচ্ছিন্নতাবাদীরাও। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে দেখা করার পর এই অভিযোগ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মেহবুবা বলেছেন, তিনি পাকিস্তানকে বলতে চান যদি তাদের কাশ্মীরিদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি থাকে তবে তাদের উচিত স্থানীয় মানুষকে পুলিশ স্টেশনে হামলা চালাতে উৎসাহ না দেওয়া। মেহবুবা মুফতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত পাক সম্পর্কের উন্নতিতে যথেষ্ট করেছেন। তিনি নিজে লাহোরে গিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন ইসলামাবাদে, এবার পাকিস্তানের উচিত আস্থাবদ্ধ পদক্ষেপ নেওয়া। প্রধানমন্ত্রী কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বলে জানিয়ে পাকিস্তানকে তার হুঁশিয়ারি, কাশ্মীরের বিষয়ে কথা বলার কোন অধিকার তাদের নেই, সুতরাং নাক গলানো বন্ধ করুক তারা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
অর্থনৈতিক ভোগান্তির কারণে সারা দেশ জুড়ে প্রতিবাদ জানাতে ধর্মঘট ডেকেছে সমস্ত ট্রেড ইউনিয়ন ও বামপন্থী দলগুলো। 2 সেপ্টেম্বরে ওই ধর্মঘট পশ্চিমবঙ্গে সফল করতে দেবেন না সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্ত।
উদার অর্থনীতি এবং নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন আর্থিক নীতির ফলে দুর্গতি বেড়েই চলেছে ভারতের সাধারণ মানুষের। এই অভিযোগ তুলে প্রতিবাদ জানানোর লক্ষ্যে আগামী 2 সেপ্টেম্বর শুক্রবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সবকটি ট্রেড ইউনিয়ন এবং বামপন্থী দলগুলি। কিন্তু 2011 সালে ক্ষমতায় আসবার পর থেকে যে কোনো ধর্মঘটের বিরোধিতা করে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবারেও নিজের অবস্থান বদলাতে রাজি নন তিনি। উল্টে বলে দিয়েছেন দোকান বাজার খোলা থাকবে, পরিবহনও স্বাভাবিক চলাচল করবে, দোকান কিংবা বাস যদি ভাঙচুর হয় ক্ষতিপূরণ দেবে সরকার। বামপন্থীরা অবশ্য বলছেন মমতা যে মোদী সরকারের বন্ধু তাঁর এই অবস্থান থেকেই সেটা পরিষ্কার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জিকা ভাইরাস মোকাবিলার লক্ষ্যে অর্থায়ন অনুমোদন করতে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার তাঁর সাপ্তাহিক ভাষণে ওবামা বলেন যে ছ মাসেরও বেশি আগে তিনি জরুরি তহবিল থেকে এই অনুমোদন চেয়েছিলেন, যা জিকা মোকাবিলার জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রয়োজন, কিন্তু তখন কংগ্রেস বলেছিল না। প্রেসিডেন্ট বলেন, তখন আমরা বাধ্য হই ইবোলা, ক্যান্সার ও অন্যান্য রোগ প্রতিরোধের জন্য বরাদ্দ সম্পদ ব্যবহার করতে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। আপনারা বিশ্ব সংবাদেই শুনেছেন, বাংলাদেশে গুলশানের যে সন্ত্রাসী হামলায় 17 বিদেশি নাগরিক সহ 20 জন নিহত হয়েছিলেন, তার মাস্টার মাইন্ড বা মূল হোতা তামিম চৌধুরী সহ 3 জন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় বলে বলা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের পুলিশ প্রধান বলেছেন তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের পুলিশ গুলশান জঙ্গি হামলার মূল হোতা বা মাস্টারমাইন্ড বাংলাদেশী কানাডীয় নাগরিক তামিম আহমেদ চৌধুরী এবং আরো দুজনের অর্থাৎ 3 জনের পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হবার কথা জানিয়েছে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং সোয়াত টিম সকালে নারায়ণগঞ্জের একটি বাড়িতে ওই অভিযান চালায়। সকাল 9:30 দিকে অপারেশন হিট স্ট্রং নামের 1 ঘন্টার ওই অভিযানের সময় পুলিশের প্রতি পাল্টা গুলি এবং গ্রেনেড বিস্ফোরণের কথা জানানো হয়। অভিযান শেষে ঘরের ভেতর থেকে রাইফেল, পিস্তল এবং গ্রেনেড পাওয়া যায়। পুলিশ প্রধান শহীদুল হক বলেন, তাদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাকিদের শিগগিরই পাকড়াও করা হবে। গুলশান জঙ্গি হামলা যাতে 17 জন বিদেশি নাগরিক সহ 20 জন নিহত হয়েছিলেন, তার প্রধান পরিকল্পনাকারী বা হোতা হিসেবে তামিম চৌধুরীকে গ্রেপ্তারের জন্য 20 লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুলিশ বলছে, তামিম চৌধুরী 2013 সালে কানাডা ছেড়ে সিরিয়ায় গিয়েছিলেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবার 31 জুলাই, 31 সেপ্টেম্বর হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহযোগিতা। এ বিষয়ে 2026193062 এই নম্বরে ফোনে সরাসরি প্রশ্ন করতে পারেন, অথবা bangla@voanews.com ইমেলে, কিংবা ফেসবুক ফ্যান পেজ VOA বাংলায় আপনার প্রশ্ন, মন্তব্য, ফোন নম্বর পাঠাতে পারেন। রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সুশাসন নিশ্চিত করে কিভাবে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব, সে সম্পর্কে কিছু প্রস্তাব রেখে গভর্নেন্স ফর ডেভেলপমেন্ট পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ফর বাংলাদেশ নামে একটি বই লিখেছেন জাতিসংঘে কর্মরত বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর নজরুল ইসলাম। ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ অন বাংলাদেশ নামক সংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় তিনি বাংলাদেশ সরকারের মেয়াদ 5 বছরের স্থলে 4 বছর করার প্রস্তাব সহ তুলে ধরেন বাংলাদেশ নিয়ে তাঁর ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিম হোসেন।
ডক্টর নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ সম্প্রতি অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে, নানা খাতের পাশাপাশি মানবিক উন্নয়নও চোখে পড়বার মতো। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ দ্রুত মধ্যমায়ের দেশে পরিণত হতে সক্ষম বলে অনেকেই ধারণা পোষণ করেন। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন, এর প্রধান অন্তরায় দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সুশাসনের অভাব। বাংলাদেশে উন্নয়নের যে সম্ভাবনা রয়েছে সেসব এবং যে বাধা রয়েছে সেগুলো আলোচনায় এনে বইটিতে উন্নয়নের জন্য রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সুশাসন নিশ্চিত করবার কিছু প্রস্তাব রাখেন ডক্টর নজরুল ইসলাম।
সুশাসনের সাধারণত দুটো দিক থাকে, একটি হচ্ছে রাজনৈতিক দিক, আরেকটি হচ্ছে যে আপনার প্রশাসনিক দিক। এই বইতে এই দুটো দিকের মধ্যকার সম্পর্ক এবং দুটো ক্ষেত্রে কী কী মূল বাধা সেখানে দেখানো হয়েছে, এখন রাজনৈতিক ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের দেশে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা সমস্যা অনেকেই বলছেন, এবং সেটার ক্ষেত্রে যেমন আমাদের দেশে এখনো নির্বাচনের কিভাবে হবে এই ব্যাপারে একটা ঐক্যমতের অভাব দেখা যাচ্ছে, তাই না? কাজে এবং সেটার ব্যাপারে ঐক্যমতের কারণে তার নানান ধরনের আমরা প্রতিফল দেখতে পাচ্ছি। কাজে নির্বাচন কি পদ্ধতিতে হবে কি ধারা হবে সেই বিষয়টা মীমাংসিত হওয়ার প্রয়োজন। এবং এই ক্ষেত্রে যেমন এই বইতে একটি প্রস্তাব রাখা হয়েছে যে আমাদের দেশে যাবৎকাল যে নির্বাচনের যে পদ্ধতি যেটা হচ্ছে যে যেটাকে বলা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি, অর্থাৎ কোনো একটা আসনে যে সংখ্যাগরিষ্ঠ পায় সেই নির্বাচিত হয়ে যায়, বাকি যে ভোটগুলো সে যারা পায় তাদের সেখানে আর কোনো সেই ফল থেকে তাদের কোনো উপকার হয় না। এই জায়গাটাকে পরিবর্তন এনে আমরা যদি আনুপাতিক নির্বাচনে যেতে পারি তাহলে আমাদের দেশে নির্বাচন আরও বেশি অর্থবহ হয়।
বাংলাদেশ সরকারের মেয়াদ পরিবর্তন করে 5 বছরের বদলে 4 বছর করবার প্রস্তাব করেন ডক্টর নজরুল ইসলাম।
আমাদের দেশের সরকারের মেয়াদ যেটা আছে এখন 5 বছর, এটাও এত দীর্ঘ মেয়াদ খুব একটা ফলক মানে ই হচ্ছে না। আমাদের দেশে নানান ধরনের রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়ে যাচ্ছে, শেষের দিকে এসে অস্থিরতা দেখা দেয়, কাজে সেক্ষেত্রে যদি আমরা এটা কমিয়ে 4 বছর করতে পারি তাহলে সেই অস্থিরতাটা কমানোর হয়তো একটা সুরাহ হতে পারে। সেইভাবে হলে তাহলে আমাদের রাজনীতিটা যদি একটু স্থিতিশীল হয় তাহলে সেটা আমাদের দেশের বিনিয়োগ পরিস্থিতির উপরে একটা ভালো প্রভাব করবে, এবং ব্যক্তি খাতে বিনিয়োগের হার যে গত বেশ কিছু বছর ধরে আর বাড়ছে না এই জায়গাটা হয়তো আমাদের একটা পরিবর্তন আসবে এবং আমরা একটা যেটা বলা যায় যে একটা ব্রেক থ্রু সেটা সেই ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের দেশে একটা যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধির যে একটা স্পার্ট একটা যে টেক অফ সেই জায়গাটা আমরা সফলভাবে এগিয়ে যেতে পারবো।
তিনি মনে করেন বাংলাদেশের প্রশাসনের আমূল সংস্কার প্রয়োজন। সম্প্রতি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি বলেন এটি বাস্তবসম্মত এবং যৌক্তিকভাবে করা হয়নি, হয়েছে এককালীন সমাধান, প্রয়োজন স্থায়ী সমাধানের।
সম্প্রতিকালে যে আমাদের যে বেতন কমিশন হয়েছে ডক্টর ফরাসউদ্দিন আহমদের নেতৃত্বে সেটা ভালো কাজ করেছে, আমাদের বেতন কাঠামোর ক্ষেত্রে একটা বড় পরিবর্তন এনেছে, বেতনটা অনেকখানি বাড়িয়েছে, কিন্তু এটা একটা একটা এককালীন পদক্ষেপের মতো হয়েছে। কিন্তু এটা এককালীন পদক্ষেপ না হয়ে পুরো জিনিসটা একটা বিশ্লেষণ করে একটা বিশ্লেষণের মধ্য দিয়ে একটা যে স্থায়ী একটা ভিত্তি, স্থায়ী কতগুলো নীতির ভিত্তিতে এই বেতন কাঠামোটা প্রতিষ্ঠিত করা, যার ফলে বছর থেকে বছর প্রত্যেক বছরই এই নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, যেটা কিনা ধারাবাহিকভাবে এটা একটা মানে সুষ্ঠু ধারায় অবসর হবে সেই জায়গাটায় আমাদের যাওয়ার প্রয়োজন আছে। কাজে এইগুলো কতগুলো পরিবর্তন হলে আমাদের মনে হয় যে আমাদের যে শোষণের যে বর্তমান যে ঘাটতি সেগুলোর ক্ষেত্রে বেশ খানিকটা আমরা পূরণ করতে পারবো।
বইটিতে সুশাসন নিশ্চিত করবার প্রধান উপায় হিসেবে রাজনৈতিক স্থিতি প্রতিষ্ঠা, প্রশাসনিক সংস্কার, নির্বাচনী পদ্ধতির সংস্কার, বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ সহ নানা বিষয় তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বব্যাংক কর্মকর্তা এবং অর্থনীতিবিদ আহমদ আহসান।
ডক্টর নজরুল ইসলামের বই নিয়ে সেলিম হোসেনের রিপোর্ট শুনলেন। এখন প্রসঙ্গান্তর, একটু আগে আমাদের হ্যালো ওয়াশিংটনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে বলার সময় অনবধানতায় ভুল তারিখ বলা হয়েছিল, সেজন্য আমরা আন্তরিক দুঃখিত। আমাদের পরবর্তী হ্যালো ওয়াশিংটন হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহযোগিতা নিয়ে বুধবার 31 আগস্ট আমাদের পরবর্তী হ্যালো ওয়াশিংটন। আর এখন আজকের বিজ্ঞান পর্ব। বিজ্ঞান পর্বে রয়েছে শরীরের নিম্নাঙ্গ যাদের অবশ হয়ে গিয়েছে তাদের জন্য খুশির বার্তা নিয়ে এসেছে ওয়াক এগেন প্রজেক্ট প্রযুক্তি। এ সম্পর্কেই রিপোর্ট শোনাচ্ছেন কেভিন এনক্সের শগুফতা নাসরিন কুইন।
বৃহস্পতিবার সায়েন্টিফিক রিপোর্টস পত্রিকায় সমীক্ষাটি প্রকাশিত হয়েছে। অলাভজনক আন্তর্জাতিক গবেষণা কনসোর্টিয়াম ওয়াক এগেন প্রজেক্ট বা WAP এই প্রযুক্তির উদ্ভাবন করেছে। ডিউক ইউনিভার্সিটি সেন্টার ফর নিউরো ইঞ্জিনিয়ারিং এর পরিচালক নিউরো সায়েন্টিস্ট মিগেল নিকোলেলেস এর গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। 2014 সালে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয় যখন পক্ষাঘাতে আক্রান্ত এক ব্যক্তি ব্রেইন মেশিন ইন্টারফেসের সাহায্যে রোবোটিক এক্সোস্কেলিটন ব্যবহার করে নিম্নাঙ্গের গতি ফিরে পান, এবং এমনকি 2014 সালে বিশ্বকাপ ফুটবল খেলার উদ্বোধনী কিকটি মারতে সমর্থ হন। 2014 সাল থেকে নিকোলেলেস ও তার সহযোগীরা ব্রেইন কন্ট্রোল ইন্টারফেস ব্যবহারকারী 8 জন রোগী যাদের নিম্নাঙ্গ অবশ হয়ে গিয়েছিল তাদের নিয়ে গবেষণা করেছেন। রিপোর্টে বলা হয়েছে এসব তাদের পায়ের মাংসপেশি নাড়াচাড়া করা এবং অবশ হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গের স্পর্শ বা ব্যথা অনুভব করতে সমর্থ হয়েছেন। এদের অনেকের 1 দশকের আগে চিকিৎসা শাস্ত্রে যাকে পুরোপুরি স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের আঘাত বলে চিহ্নিত করা হয়েছিল। গবেষক দল জানান এসব রোগীরা তাদের ব্লাডার নিয়ন্ত্রণ এবং মলত্যাগে স্বাচ্ছন্দ্য ফিরে পেয়েছেন, তাদের হৃদযন্ত্রের কার্যকারিতা বেড়েছে এবং তাদের উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করেছে। ওয়াক এগেন প্রজেক্টের বিশেষ কার্যক্রমে রোগীদের 1 বছর ধরে প্রশিক্ষণ দেয়া হয়। নিকোলেলেস বলেন ওয়াক এগেন নিউরো রিহ্যাবিলিটেশন প্রোটোকলের ব্যবহারের মাধ্যমে মনে হবে যে রোগী হাঁটছেন। মস্তিষ্কের যে এলাকা চলাচল নিয়ন্ত্রণ করে তার উপরে রোগীকে ইলেকট্রোড লাগানো ক্যাপ পরতে হয়েছে। এরপর রোগীদের রোবটের নিম্নাঙ্গের সাহায্যে ট্রেডমিলে চলাচলের ব্যবস্থা করা হয়। গবেষকরা বলেন বিভিন্ন প্রশিক্ষণের সংমিশ্রণেই রোগীদের মস্তিষ্কে প্রকৃত পরিবর্তন দেখা যায়।
Welcome to English in a Minute.
না, ঠিক 1 মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
গত বছর আর্জেন্টিনা মরিশিও মাকরিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে। দেশটির দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে তিনি 70 কতগুলি পদক্ষেপ নিয়েছিলেন, যাতে অন্তর্ভুক্ত ছিল মুদ্রা নিষেধাজ্ঞা তুলে নেয়া, যা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করত, আমদানি নিষেধাজ্ঞা বাতিল করা, রপ্তানি কর হ্রাস করা, বিশেষত কৃষিকর যা আর্জেন্টিনার কৃষকদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সামর্থ্যকে ব্যাহত করত। পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি বুয়েনস আইরিসে আমেরিকান চেম্বার অফ কমার্সে ভাষণদানকালে বলেন, আর্জেন্টিনার নতুন নেতৃত্ব অসাধারণ, অর্থনৈতিক সংস্কারের এজেন্ডা সেখানে দেয়া হয়েছে, যার লক্ষ্য হচ্ছে ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি করা, দারিদ্র্য বিমোচন, চাকরি সৃষ্টি, নিয়ন্ত্রণের বোঝা দূরীকরণ এবং বিশ্ব অর্থনীতিতে আর্জেন্টিনাকে পুনরায় অঙ্গীভূত করা। এতদ সত্ত্বেও আর্জেন্টিনার অর্থনীতি এখনও মন্থর রয়েছে এবং আশা করা যায় যে পুরোপুরি চাঙ্গা হবার আগে মন্থরতা বজায় থাকবে। তবে আর্জেন্টিনা 4টি ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে সমৃদ্ধিতে সহায়তা দিতে পারে। প্রথমটি হচ্ছে শিক্ষামূলক। আর্জেন্টিনার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জানতে হবে যে কী ধরনের শিক্ষা, কী ধরনের দক্ষতা বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয়। তাই শিক্ষা মাধ্যমে ব্যক্তিগত খাতের সংশ্লিষ্টতা উত্তরোত্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে কারণেই যুক্তরাষ্ট্র সরকারি ও বেসরকারি উদ্যোগে 100,000 স্ট্রং আমেরিকাস ইনোভেশন ফান্ড কর্মসূচি হাতে নিয়েছে, যার ফলে যৌথভাবে ব্যক্তিগত খাতের অর্থায়নে ছাত্রছাত্রীরা বিদেশে অধ্যয়নের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং নির্দেশনা লাভের সুযোগ পাবে। দ্বিতীয়ত, আর্জেন্টিনাকে সেসব নীতিমালা গ্রহণ করতে হবে যা বাণিজ্যকে এবং দেশের নতুন অর্থনৈতিক কর্মসূচির ইতিমধ্যে অংশস্বরূপ সেই বিশ্ব অর্থনীতিতে অঙ্গীভূত হতে উৎসাহিত করবে। সে লক্ষ্য অর্জনে মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট চুক্তি সম্পাদন করেছে, যা বাজারে প্রবেশে, উদ্ভাবনে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সহায়তা করবে। তৃতীয়ত, ক্ষুদ্র ব্যবসা খাতের প্রসারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, আর সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র আর্জেন্টিনা ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন সেন্টার গড়তে সহযোগিতা প্রদান করবে। চূড়ান্তভাবে আর্জেন্টিনাকে স্বচ্ছ জ্বালানি খাতে বিনিয়োগ করতে হবে, কারণ তা শুধু সঠিক বা কার্যকর বলে নয়, বরঞ্চ স্বচ্ছ জ্বালানি খাতের সহায়তায় দ্রুত প্রসারযোগ্য অর্থনীতিতে অর্থনৈতিক সুযোগ সুবিধাও বেশি পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি বলেন, তাঁর কথায় আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনার বন্ধুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাবে, যা প্রসারিত হবে আগামী প্রজন্মের কাছেও। আপনারা সঠিক পথে চলেছেন, আর তাই এই দেশটি তথা সমগ্র অঞ্চলের ভবিষ্যৎ হবে উজ্জ্বলতর।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন অনুষ্ঠানের শেষ পর্বে আমরা এসে গিয়েছি, পরে মোটামুটি আমরা এখন শুনব সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
বাংলাদেশে পুলিশ বলছে যে রাজধানী ঢাকার অদূরে জঙ্গিদের একটি গোপন আস্তানায় হানা দিয়ে তারা অন্তত তিনজন কথিত ইসলামী উগ্রবাদীকে হত্যা করেছে। জানা গেছে নিহতদের মধ্যে গুলশান কাফেতে আক্রমণের সন্দেহভাজন মূল হোতাও ছিল। শীর্ষ পুলিশ কর্মকর্তা সনোয়ার হোসেন জঙ্গিদের মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলছেন ঢাকা থেকে 25 কিলোমিটার দক্ষিণে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে 1 ঘন্টা ধরে গুলি বিনিময় হয়। বাংলাদেশের পুলিশ প্রধান AKM শহীদুল হক AFPকে বলেন তারা আত্মসমর্পণ করেনি, পুলিশের উপর তারা 5টি গ্রেনেড নিক্ষেপ করেছে এবং AK-22 রাইফেল দিয়ে গুলি চালিয়েছিল। কর্মকর্তারা আরও জানিয়েছেন যে নিহতদের মধ্যে বাংলাদেশে জন্মগ্রহণকারী কেনেডিয়ান নাগরিক তামিম চৌধুরীও ছিল। বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার আলেপ্পো শহরে আজ সন্দেহ করা হচ্ছে সরকারি হেলিকপ্টার যে ব্যারেল বোমা ফেলে তাতে অন্তত 15 জন অসামরিক লোক নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে সরকারি বিমান থেকে আলেপ্পোর পূর্বাঞ্চলে মাদি জেলায় কয়েক মিনিটের মধ্যে বিস্ফোরক ভর্তি 2টি ব্যারেল বোমা বর্ষণ করা হয়। ওই মানবাধিকার গোষ্ঠীটি বলে ওই আক্রমণ একটি তাঁবুর ওপর আঘাত হানে যেখানে লোকজন পার্শ্ববর্তী বার আল নাবাবে বৃহস্পতিবার ব্যারেল বোমায় নিহতদের প্রতি শোক প্রকাশ করছিল। নিহতদের 15 জনের মধ্যে 11 জনই শিশু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিন্দে জানিয়ে বলছে এটি হচ্ছে আন্তর্জাতিক দায় দায়িত্ব সম্পর্কে দৃষ্টি চরম লঙ্ঘন। এই কড়া নিন্দা প্রস্তাবের প্রতি উত্তর কোরিয়ার প্রধান মিত্রদেশ চীনও সমর্থন জানায়। চীনের সঙ্গে কয়েক দফা দরকষাকষির পর এই বিবৃতিটি অনুমোদন করা হয়। চীন ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এই আশঙ্কা প্রকাশ করে এর আগের খসড়া বিবৃতিগুলোতে সম্মতি জানায়নি। 15 সদস্য বিশিষ্ট এই পরিষদ গতরাতে যুক্তরাষ্ট্রে তৈরি খসড়া বিবৃতিতে বলেছে যে তারা পরিস্থিতির উপর নিবিড় নজরদারি করবে এবং আরও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেবে। তবে ঠিক কী পদক্ষেপ নেওয়া হবে বিবৃতিতে সে কথা জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জিকা ভাইরাস মোকাবিলার লক্ষ্যে অর্থায়ন অনুমোদন করতে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার তাঁর সাপ্তাহিক ভাষণে ওবামা বলেন যে 6 মাসেরও বেশি আগে তিনি জরুরি তহবিল থেকে এই অনুমোদন চেয়েছিলেন যা জিকা মোকাবিলার জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রয়োজন, কিন্তু তখন কংগ্রেস না করে দেয়। প্রেসিডেন্ট বলেন তখন আমরা বাধ্য হই ইবোলা, ক্যান্সার ও অন্যান্য রোগ প্রতিরোধের জন্য বরাদ্দ সম্পদ ব্যবহার করতে। কংগ্রেস আমেরিকানদের জিকা ভাইরাসের বিরুদ্ধে কোন রকম সুরক্ষা না দিয়েই 7 সপ্তাহের বিরতিতে চলে যায় বলে প্রেসিডেন্ট সমালোচনা করেন। ইতালিতে জাতীয় শোক দিবসের শুরুতে আজ উদ্ধারকারীরা আরেকটি সন্ধান অভিযানে শূন্য হাতে ফিরে আসছে এবং তাতে আর কাউকে জীবিত উদ্ধার করার আশা ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। বুধবারের ভূমিকম্পের কারণে ইতালির মধ্যাঞ্চলের শহর অ্যামেট্রিস একেবারে ধুলোর পথ সঙ্গে মিশে গেছে। স্থানীয় লোকেরা এখনও প্রার্থনা করছেন যে ওই ধ্বংসাবশেষের ভেতর থেকে যেন তাদের বন্ধু এবং স্বজনদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়। অ্যামেট্রিসের মেয়র সার্গিও পিরোজির সঙ্গে ইটালির প্রেসিডেন্ট সার্গিও ম্যাটারেলা আজ ওই শহর পরিদর্শনে যান এবং উদ্ধারকারীদের ধন্যবাদ জানান। ম্যাটারেলা ভূমিকম্পের নিহতদের উদ্দেশ্যে রাষ্ট্রীয় শেষ কৃত্যানুষ্ঠানেও যোগ দেবেন। প্রেসিডেন্টকে ওই মধ্যযুগীয় ঐতিহ্যবাহী শহরের কিছু অংশ দেখানো হয় যেখানে প্রবেশ করা খুব বিপজ্জনক।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নেলসন লোপেস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.